السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال الله عز وجل وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح وهم الذين يصلحون ما أخذ الناس من بعض من سنتي. عن عبد الله بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل عدو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه على نية فكان في أمتي من يصنع ذلك. وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. رواه الترمذي بإسناد حسن. وفي رواية لأبي داود عن معاوية قال قال رسول الله صلى الله عليه وسلم 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. وإنه سيخرج في أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل إلا دخل. رواه أبو داود بإسناد صحيح. أهل حديث أندلون بنغلاديش এবং বাংলাদেশ আহলাদি যুব সংঘ গাজীপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম প্রধান অতিথি আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত প্রধান বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম ইসলামী প্রতিষ্ঠান আল মারকাতুল ইসলামী আস-সালাফির সুনামধন্য অধ্যক্ষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার শুরুতেই সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনার বিষয় আহলাদি আন্দোলনের পরিচয়। এরূপেই সাধ্য অনুযায়ী খেদমত করে বিদায় নিব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, পাশাপাশি গল্প না করে মনোযোগ সহ আলোচনা শোনার চেষ্টা করবেন। আমরা এই মর্মে একান্ত আশাবাদী এবং কারবত বিদ্বেষ, হিংসা, ঈর্ষা নয়, কেবলমাত্র পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকে আহ্বান জানানোই মূল লক্ষ্য। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনোরূপ মাজহাবী সংকীর্ণতাবাদ। এই ছোট্ট একটা কথার উপরেই আমার আজ বক্তব্য। আমরা চাই প্রত্যেকের উদ্দেশ্যে, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলিম হন, সকল মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, সকলকেই ফিরে যেতে হবে আল্লাহর পানে। সুতরাং প্রত্যেককেই মানতে হবে আল্লাহর পক্ষ থেকে আসা অভ্রান্ত বিধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সেই জন্যই আমাদের এই প্রয়াস, প্রচেষ্টা। তা এক বাক্যে বললাম, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ, আমরা চাচ্ছি একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ। বর্তমান বিশ্বে চলছে মতবাদের খেলা, এই মতবাদকে আমরা তোয়াক্কা করি না, এই মতবাদকে কখনো আমরা সাপোর্ট করি না। এই মতবাদ বিশ্ব ইতিহাসের যে যেখানেই তৈরি করুক না কেন, এই মতবাদ আমেরিকার তৈরি হোক বা ব্রিটেনের তৈরি হোক বা ফ্রান্সের তৈরি হোক বা ভারতে তৈরি হোক বা বাংলাদেশে তৈরি হোক, যেখানেই তৈরি হোক না কেন, মানুষের রচনা করা কোন মতবাদ, কোন থিওরিকে আমরা বিশ্বাস করি না। অনুরূপভাবে আরেকটি কথা, থাকবে না কোনো ইসলামের নামে মাঝহাবি সংকীর্ণতাবাদ। ইসলামের নামে যত মাঝহাব, মতবাদ, তরিকা, ইজম, পথ, রেওয়াজ, রসম যা কিছু আছে কোনোটিকেই আমরা বিশ্বাস করি না। কেবলমাত্র চাই, মানুষকে আহ্বান করি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অতএব প্রাণ খোলা এবং চোখ কান খোলা রেখে আন্তরিকতার সাথে আলোচনা শোনার বিনীত আহ্বান জানাবো আপনাদের সবাইকে। আমার আলোচনার পরেই আজকের প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি মঞ্চে আসবেন। প্রত্যেকেই মনোযোগ সহ তার গবেষণাধর্মী সারগর্ভপূর্ণ বক্তব্য শুনে যাবেন এই আশা একান্তভাবে ব্যক্ত করছি। দুইটি কথা বলেছি, এই দুইটি কথার মাঝখান পথটা আমি এগিয়ে যাব। প্রগতির নামে মতবাদ বলতে কি বোঝায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। তার চেয়ে বড় পণ্ডিত পৃথিবীতে কি আদম থেকে মুহাম্মদ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত তার চেয়ে শ্রেষ্ঠ মহামানব কেউ আসবে কি? আসবে না। এই কথা শুধু আমার নয়, সকলেরই। কিন্তু মুহাম্মদ ব্যতীত বা তার আনিত, তার প্রচারিত দিন ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি দিনের নামে বা বৈশ্বিকতার নামে কোন ধর্ম প্রচার করে, সেটা কি গ্রহণযোগ্য হতে পারে? হতে পারে না। কিন্তু মানুষ যে গ্রহণ করছে, কেউ সেকুলারিজম, কেউ ন্যাশনালিজম, কেউ কমিউনিজম ইত্যাদি মতবাদের সাথে জড়িত, এটা হলো বৈশ্বিকতার প্রগতির নামে বিজাতীয় মতবাদ। এই বিজাতীয় মতবাদকে ইসলাম সমর্থন করে? ইসলামই যদি আমি মানতে চাই তাহলে বিজাতীয় মতবাদ মানলে তার কিছু থাকে না। মসজিদে এসে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করি, ঠিক আমাকে ব্যবসা করতে গিয়েও, রাষ্ট্র চালাতে গিয়েও, রাজনীতি করতে গিয়েও, সমাজনীতি করতে গিয়েও, পরিবার নীতিতেও চলবে মোহাম্মদের আদর্শ। একদিকে মোহাম্মদের আনুগত্য করবেন আর আরেকদিকে গিয়ে ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করবেন, এটা দ্বিমুখী জীবন। এই জীবনকে আল্লাহ মেনে নেবেন না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযি, তোমরা কি এক অংশের কিতাবের এক অংশে আমল করবে আর আরেক অংশে কুফরি করবে? কি আল্লাহ রাসূল ব্যবসা করেননি? ব্যবসাতে গিয়ে আপনাকে রাসূলের নীতিতে ব্যবসা করতে হবে। কি আল্লাহ রাসূল কি ছিলেন না পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ? রাজনীতি করলে আপনাকে রাসূলের নীতিতে রাজনীতি করতে হবে। আল্লাহ রাসূল কি মদিনা মক্কা মদিনায় কি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না? ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা কি রাষ্ট্র চালাননি?
বরং তাদের আমলে যেভাবে রাষ্ট্র চলেছে, বিশ্ব ইতিহাসে আজ পর্যন্ত কোন রাষ্ট্র রেকর্ড করতে পারেনি যে দরিদ্রতা না থাকার কারণে যাকাত গ্রহণ করেনি। কিন্তু উমরে ফারুকের জামানায় মানুষ যাকাত নিয়ে ঘুরেছে কিন্তু নেওয়ার লোক পাওয়া যায়নি, এই রেকর্ড বিশ্ব ইতিহাসে কোথাও কেউ নিয়ে আসতে পারেনি। আসুন, ব্যক্তির রচিত কোন মতবাদ বা ইজমকে তোয়াক্কা না করে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার মধ্যে স্পষ্ট বক্তব্য তারা শেষে বলে দিচ্ছেন, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর ইতিহাসে যত ব্যক্তির আবির্ভাব হয়েছিল, পণ্ডিতের আবির্ভাব হয়েছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার আদর্শ কেন গ্রহণ করব না? বন্ধুরা আমার, আজকে মুসলমানদের পতন কেন, ভূমিকাতে দুইটা কথা বলে নিচ্ছি এই জন্যই যে আমার আলোচনায় যেতে হবে মাঝপথ দিয়ে। আপনাদের আরেকটি কথা শুনিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন বিজয়ী আদর্শের ধারক ছিলেন এ কথা সবারই জানা। আরবকে কে চিনত? আরব বিশ্বকে কেউ চিনত না, বিশ্ব নামই জানত না। সে বিশ্ব পরিচিত লাভ করলো কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল যে কথাটি বলেছিলেন তার বক্তব্যের শিরোনাম ছিল অন হিরোস হিরো ওয়ারশিপ হিরো ইন সোসাইটি অ্যাজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বীর এবং সর্বশ্রেষ্ঠ বিদ্বান তিনি হলেন, এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত শ্রেষ্ঠ বিদ্বান তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিরোনাম রচনা করার পরে তিনি উল্লেখ করছেন, এপোর শেফার্ড পিপল রোমিং আননোটিসড ইন ইটস ডেজার্ট সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। আরব জাতি ছিল এক অখ্যাত অজ্ঞাত এবং মেষপালক জাতি হিসাবে গোটা বিশ্বে পরিচিত ছিল। অখ্যাত জাতি, যাকে কেউ চিনত না, অজ্ঞাত জাতি, মূর্খ জাতি, মেষ পালন করত, ছাগল চড়াতো তারা, ভেড়া চড়াতো, তাদেরকে কে চিনত? অথচ সেই জাতির অবস্থা কি হলো? বলছে, এ হিরো প্রফেট ওয়াজ সেন্ট ডাউন টু দেম উইথ এ ওয়ার্ড দে কুড বিলিভ। অতঃপর তাদের মাঝে একজন শ্রেষ্ঠ বীরকে পাঠানো হলো, তার সাথে ছিল একটা শাশ্বত বিধান, সেই বিধান দিয়ে এই মক্কায় পাঠানো হলো, আরবে তাকে পাঠানো হলো বিধান দ্বারা। অতঃপর কি হলো? সি দ্য আননোটিসড বিকাম ওয়ার্ল্ড নোটিসেবল। পাঠানোর পরে যে অখ্যাত জাতি হয়ে উঠল জগৎ বিখ্যাত জাতি। অতঃপর বলে, দি ইসলাম হ্যাজ গন ওয়ার্ল্ড গ্রেট। এই হীন নিচ শ্রেণীর জাতি বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি লাভ করল। অতঃপর বলছেন, উইদিন ওয়ান সেঞ্চুরি আফটার ওয়ার্ড আরাবিয়া ইজ অ্যাট গ্রানাডা অন দিস অ্যান্ড দিল্লি অন দ্যাট। শুধু তাই নয়, পশ্চিম গ্রানাডা থেকে নিয়ে পূর্ব দিল্লি পর্যন্ত মাত্র এক শতাব্দীর মধ্যে তার আদর্শ বিজয় লাভ করল। সুবহানাল্লাহ। আজকের সেই মুহাম্মদের আদর্শকে প্রত্যাখ্যান করার কারণেই আমাদের এই দশা। দেখুন, 1840 সালে এডিনবার্গে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন মুহাম্মদের আদর্শকে স্বীকার করে নিয়ে, কিন্তু এই মুসলিম আজকে কেউ বিভিন্ন মতবাদের সাথে জড়িত হওয়ার কারণে মুসলিম বলে পরিচয় দেওয়া যায় না। বন্ধুরা আমার, আছেন অনেক বিজ্ঞ মানুষ, আছেন মাস্টার্স পাস আছেন, কামেল পাস আছেন, প্রফেসর আছেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। দেখুন, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বিশ্ব ইতিহাসের পণ্ডিতগণ। আরেকটি কথা বলি, জর্জ বার্নার্ড শ মূল আদর্শ চেতনাটা উপলব্ধি করে তিনি ভাষণ দিচ্ছিলেন, তাদের উদ্দেশ্যেই বলছি, যারা আজকে নব্য রচিত মতবাদ বিভিন্ন ইজুমের সাথে জড়িত উপলব্ধির জন্য বলছি বন্ধুরা আমার। 1848 সালে যখন গোটা বিশ্ব দ্বিতীয় 1948 সালে যখন গোটা বিশ্ব চলছে, বিশ্বে চলছে রক্তের হোলি খোলা, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে আক্রমণ করে, অর্থাৎ দ্বিতীয় যুদ্ধের পরপরই গোটা বিশ্ব অশান্ত, কখনো যেন আবারও যুদ্ধ লাগবে। ঠিক এই মুহূর্তেই রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় জর্জ বার্নার্ড শ লক্ষ্য করেছিলেন, এই দুর্নীতি, এই অনাচার, রক্তের হোলি খেলায় অশান্ত বিশ্বকে শান্ত করা যায় কিভাবে। তিনি মানুষকে আহ্বান জানিয়ে বলছেন রাজ্যসভায়, আমেরিকায় ভাষণ দিতে গিয়ে বলছেন, আই বিলিভ ইফ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার প্রেসিয়াম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড বিং মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। তিনি বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, আমি বিশ্বাস করি যে আজকের এই দুর্নীতিপূর্ণ এবং অশান্ত বিশ্বে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি এসে একনায়কতন্ত্র গ্রহণ করতেন, এর একনায়কত্ব গ্রহণ করতেন, তাহলে সমস্ত দুর্নীতি, অনাচার, অত্যাচার, এই সমস্ত নির্যাতন বিদায় করে দিয়ে, উৎখাত করে দিয়ে একটি শান্তিপূর্ণ, সুখ এবং শান্তির রাজ্যে পরিণত করতেন বিশ্বকে। বর্তমান যুগে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে নি, যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে বিশ্বে শান্তি আসবে না, এটাই স্বাভাবিক। এবার আসুন, পৃথিবীতে সকল মানুষ যে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করবে এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, অমিম্মান খলাকনা উম্মা ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমি যত কাফেলা, যত দলকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে একটি মাত্র দল, উম্মাহ, একটি মাত্র দল, ইয়াহদুনা বিল হক, হক অনুযায়ী আমল করে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। এই হকটা কোথায় থেকে আসে, কে দেয়? মসজিদের ইমাম কি হক দিতে পারেন? জাতিসংঘের মহাসচিব দিতে পারেন? তিনিও পারেন না। আমাদের দেশের সংসদের প্রধানমন্ত্রী দিতে পারেন না? রাষ্ট্রপতি? পৃথিবীর ইতিহাসে কেউ কি হক সত্য জিনিস দিতে পারেন? না, প্রশ্নই আসে না। হক কোথায় থেকে আসে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 29 নম্বর আয়াত, কুল আল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, আপনি বলুন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে হক আসে। ফামাংশা গাফালি উমিন, যার ইচ্ছাই হকের প্রতি আমল করবে, অমাংশা গাফালি আকফুর, যার ইচ্ছাই হকের সঙ্গে কুফুরি করবে। ইন্না আতাদনালি জালিমিনা নারা, নিশ্চয়ই যারা হকের সঙ্গে কুফুরি করবে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি। বন্ধুরা আমার, এই আয়াত থেকে প্রমাণিত হয় যে পৃথিবীতে একটি কাফেলা থাকবে, এক শ্রেণীর মানুষ থাকবে, তারা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমল করবে এবং ওর দিকেই মানুষকে দাওয়াত দিবে, একটি মাত্র শ্রেণী থাকবে। পরিষ্কার হয়ে যায় এই কথার মাধ্যমে, অসংখ্য মানুষ যে করবে এমনটা নয়। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা মূল ভলিউম, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলছেন, বাদাল ইসলাম গরিবান ওয়াসায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম আবার অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে চলে যাবে, ওয়াসায়াউদু অচিরেই চলে যাবে, গরিবান অল্প সংখ্যক মানুষের মধ্যে, যাদেরকে কেউ চিনে না, গরিব মানে প্রবাসী, তাদেরকে কেউ চিনে না, অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম চলে যাবে। আর রাসূল পরের বাক্যটা বলার কারণে একটু আশ্বস্ত হই, প্রশান্তি পাই, মানে রাসূল বলেছেন এই অল্প সংখ্যক হওয়ার কারণে চিন্তার কোন কারণ নাই, ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষদের জন্য রয়েছে সুসংবাদ, বলুন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় এর সঙ্গে মুসনাদে আহমদের সহিহ সনদ এসেছে, তাদের পরিচয়, তাদের পরিচয় হলো ওয়াহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, আল রাসূল বলেন তাদের পরিচয় আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে যখন সুন্নাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে তখন এই অল্প সংখ্যক মানুষ তাদেরকে সংশোধন করে দিবে, সংস্কার করে দিবে। এইটা হলো শিরক, এইটা হলো তাওহীদ, এটা হলো বিদআত, এটা হলো সুন্নাত, এটা হলো জালজাইফ, এটা হলো সহিহ হাদিস। এই শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকবে, বলবে তাবিজ ব্যবহার করা শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক, বলে দিবে এই হাদিসটি জাল হাদিস, এটা হলো সহিহ হাদিস। বলুন তো ভাই, একজন দোকানদারকে যদি জিজ্ঞেস করা যায় বা একজন কৃষককে যদি জিজ্ঞেস করা যায়, বাংলাদেশে এই ধরনের কথা কারা বলে থাকে? আহলে হাদিস বলবেন না? হ্যাঁ, শক্ত হস্তে দমন করার জন্য, শিরিক বিদাতের বিরুদ্ধে কঠোর আন্দোলন পরিচালনা করার জন্য এই বাংলার বুকে সর্বপ্রথম যে রক্ত ঝরেছে কবর পূজারীদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে, তারাই হলো আহলে হাদিস। জাল হাদিস পেলে তাকে ছুঁড়ে ফেলে দিবে, জাল হাদিসের উপরে আমল করতে রাজি নয়, জাল হাদিস আমল করা যাবে না। পরিষ্কার কথা, এই সত্য কথা বলার লোক পাওয়া যায় না, তাওহীদের কথা বলার লোক পাওয়া যায় না। আজকে খুতবায় আলোচনা করেছি জাল হাদিস যাইহ হাদিস সম্পর্কে। যাওয়াল্লাহু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নূরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নবী আল্লাহর নবী, নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, কথা চালু আছে না? নাউজুবিল্লাহ, অন্যতম শ্রেষ্ঠ মিথ্যা একটি বক্তব্য। এই হাদিসকে তোয়াক্কা আমরা করি না। আল্লাহ রাসূল মাটির মানুষ ছিলেন, তার স্ত্রী পুত্র সবই ছিল ফেরেশতারা নূরের তৈরি, নূরদের কোনো বিয়েও হয় না, ছেলে সন্তানও নেই, আছে কি? জিবরাইলের কতজন সন্তান আছে? মালাকুল মওতের কয়জন আছে সন্তান? নাই, নূরের কোনো সন্তান হয় না। রাসূল যদি নূরের তৈরি হতেন তাহলে তার মেয়ের নাম ফাতেমা হতো না, তার বাপের নাম আব্দুল্লাহ হতো না? তার নূরের তৈরি যারা, তাদের দ্বারা তো কোনো সন্তান জন্ম নেয় না। আমার রাসূল ছিলেন মাটির তৈরি, আমাদের মতন মানুষ, পার্থক্য ছিল এটাই আল্লাহর পক্ষ থেকে তিনি ছিলেন নির্বাচিত শ্রেষ্ঠ নবী, তার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। বন্ধুরা আমার, অনুরূপভাবে হাজারবার বলি, কোরআন এবং সুন্নাহ দ্বারাও যদি তাবিজ লটকিয়ে দেওয়া হয়, তাজবিজ বাঁধা হয়, তবুও শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ লটকায় তাহলে শিরক করে। পরিষ্কার বক্তব্য, বাজারে গিয়ে এক টাকা নয় একটা চাউলের দানা দিলে যত বড় শিরক হবে, রাসূলের বক্তব্য অনুযায়ী ব্যক্তি জাহান্নামে যাবে, প্রশ্নই আসে না। মানে একটু উদাহরণ একটু পরে দেব, হক অনুযায়ী আমল করতে হবে, এটাই বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যুর পর যখন সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই অল্প সংখ্যক মানুষ তারা পৃথক করে দিবে, জানিয়ে দিবে, সংস্কার করে দিবে কোনটা সঠিক কোনটা বেঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠা, আন সাউবান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইযুরুহুম মান খাতালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, একটি দল সর্বদা হকের উপরে টিকে থাকবে, বিরোধীরা তাদের কেউ ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে, থাকবে, এটা আল্লাহর ওয়াদা। বাংলাদেশে টিকতে দেবেন না, ভারতে গিয়ে থাকবে, ভারতে টিকতে দেবেন না, সৌদি আরব গিয়ে থাকবে, সৌদি আরবে ঠাই পাবে না, লিবিয়ায় গিয়ে থাকবে, বিশ্বে কোন না কোন স্থানে এরা কাজ করে যাবেই, এটা আল্লাহর রাসূলের ওয়াদা এবং আল্লাহর ওয়াদা। অমিম্মান খলাকনা উম্মা ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, একটি দল থাকবে সর্বদা, হক পথে চলবে এবং হকের দিকে মানুষকে দাওয়াত দিবে। এই হাদিসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিস একই বক্তব্য বলেছেন, যে কলগুলো প্রত্যেকেই বলতে চেয়েছেন তারাই হলেন পৃথিবীর বুকের আহলুল হাদিস। উল্লেখ্য যে আহল হাদিস বলতে এটা পারিবারিক কোনো পরিচয় নয়, বংশগত কোনো পরিচয় নয়, যারা যেখানে থেকে পৃথিবীর বুকে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়বে তারাই হলো আহলে হাদিস। এটা গোষ্ঠীগত ব্যাপার না, গোষ্ঠীর বাপের পেট থেকে জন্ম নিয়েছি যার কারণে আহলে হাদিস তা নয়, একজন খ্রিস্টান ব্যক্তি যদি আজকে তার ধর্ম ছেড়ে দিয়ে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তিনি আহলে হাদিস। একজন বৌদ্ধ হিন্দু যদি তার ধর্ম ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান প্রচার করেছেন সেটাকে মেনে নেয় তিনিও আহলে হাদিস হবেন। এটা ব্যক্তিগত বা বংশগত বিষয় নয়, এটা মনে রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল, তার আগেই বলি এই হাদিস যে একটি দল হকের উপরে টিকে থাকবে তারা কারা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ডের 188 পৃষ্ঠায় যখন তিনি যুবকদের দেখতেন তিনি তখন মারহাবা জানাতেন এবং বলতেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন আন নুয়াসালাকুল মাজলিস ওয়া আন নুফাহিমা লাকুমুল হাদিস ফা ইন্নাহুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা। যখন তোমরা মজলিসে আসবে তখন যেন আমরা তাদেরকে জায়গা করে দিই এবং তোমাদেরকে যেন হাদিস শিক্ষা দিই, কারণ হলো তোমরা আমাদের পরবর্তী উত্তরসূরি এবং পরবর্তী আহলে হাদিস। অনেকেই বলে থাকেন মুসলিম আমি আহলে হাদিস হানাফি শাফি মালিকি হাম্বলি এগুলো বলবো কেন, বলার তো প্রশ্ন আসে না, কথাও ঠিক আমি মুসলিম বলে পরিচয় দিব, কিন্তু 37 হিজরির পরে বিভিন্ন দলাদলি সৃষ্টি হওয়ার কারণে সাহাবা কেরাম নিজেরাই তাদের নাম আহলুল হাদিস বা আসহাবুল হাদিস দিয়ে দিলেন। সহি মুসলিমের মুকাদ্দামা 11 পৃষ্ঠায় খুলুন, সাহাবী মোহাম্মদ বিন শিরিন তাবি মোহাম্মদ বিন শিরিন থেকে বর্ণিত হয়েছে যখন কেউ হাদিসটা আসতো তোমরা আমাদের কাছে হাদিসের যারা সনদ তাদের নাম বলো, এই যে যদি তারা আহলে সুন্নাহ বা আহলে হাদিসদের অন্তর্ভুক্ত হতেন ফায়ুখাযু হাদিসুহুম তখন তাদের হাদিস গ্রহণ করা হতো, ওয়া ইন কানা মিন আহলিল বিদআ যদি তারা বিদআতপন্থী হতো ফালায়ুখাযু হাদিসুহুম তাদের হাদিস গ্রহণ করা হতো না। এই যে সাহাবা কেরাম থেকে দুটো পৃথক হয়ে গেল, বিদাতি পন্থা শুরু থেকেই প্রথম থেকেই শুরু হয়েছে আর বিশেষ করে প্রকাশ লাভ করেছে 37 হিজরির পর থেকে নিয়ে ওসমান হত্যার পর থেকে নিয়ে শুরু হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন তখন থেকে এই দলগুলো প্রকাশ পেয়ে যায়, তারপর থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আলী ইবনে মাদিনী তিনি বলেছেন যে ইমাম বুখারীর শিক্ষক তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় এটা কারা, একটি দল হকের উপরে টিকে থাকবে তারা কারা, তিনি বলছেন ওহুম আহলুল হাদিস আল্লাযীনা তাআহাদুনা মাযাহিব রাসূল ওয়া যুব্বুনা আল ইলম লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাযিলা ওয়া রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজা ওয়া রাই শাইয়্যান মিনাস সুনান। তিনি বলছেন পৃথিবীর বুকে বিজয়ী কাফেলা হলো সুন্নাতের অধিকারী হলো যারা, তারা হলো আহলে হাদিস যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে, ওয়া যুব্বুনা আল ইলম যখনই আল্লাহর পক্ষ থেকে আসা বিধানের উপরে কোনো আক্রমণ আসে যদি কোনো এর উপরে চাপ সৃষ্টি হয় তারা এই ইলমকে রক্ষা করে থাকে, লাউলাহুম পৃথিবীর বুকে যদি তারা না থাকতেন লাম নাজিদ মিনাল মুতাযিলা ওয়া রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি ইরজা ওয়া রায় শাইয়্যান মিনাস সুনান, যদি তারা পৃথিবীতে না থাকতেন রাফেজি বলো জাহমিয়া বলো মুতাযিলা বলো আরো যত ইসলামের নামে তৈরি হওয়া দল রয়েছে তাদের কাছ থেকে একটি সুন্নাত আশা করতে পারতাম না। আপনাকে পারিবারিক জীবনে যদি জিজ্ঞেস করি সহিহ হাদিস মানেন না, অর্থনৈতিক ক্ষেত্রে একই অবস্থা ফাঁকি দেওয়া হচ্ছে, সালাতের ক্ষেত্রে একই অবস্থা গোটা দেশের দরিদ্র মানুষকে ফাঁকি দেওয়া হচ্ছে, কেন দেন না যখন ঈদুল ফিতর আসে ফেতরা দিয়ে থাকেন আপনারা আদাসা করে ফেতরা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসা ফেতরা দিয়েছেন কিন্তু আমরা দিয়েছি হাফসা ফেতরা, এই তো গরিবকে ফাঁকি দেওয়া হলো। অনুরূপভাবে কুরবানির সময় কুরবানি এবং আকিকা একসঙ্গে করা হয়, ছেলের আকিকা আর কুরবানি একসঙ্গে করা হয়, এই রেওয়াজ মুসলিম সমাজে আছে, যা হাদিসের সাথে কোনো তাল নেই। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহু বলেছেন, লাউলা হাদিল সাহাবাইন ইয়ানি আসহাবুল হাদিস লাম দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। একটি নয় দুইটি নয়, এই সমস্ত বিষয়গুলো লক্ষণীয়। আল্লামা খতিব বাগদাদি রহিমাহুল্লাহ ওই বাগদাদের উপরে বসে থেকেই কথা বলছেন, চটচট করে কোনো ভয় করেননি। এই হাদিসের ব্যাখ্যা তিনি বই লিখেছেন, শারফ আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদার উপরে বই লিখতে গিয়ে তিনি এই হাদিসের হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে চূড়ান্ত পর্যায়ের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি এক পর্যায়ে বলছেন, ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শরিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের রুকুন তৈরি করেছেন, ও হাতামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া, আর তাদের দ্বারা এই পৃথিবীর যত বেদাতি কর্মকাণ্ড সবগুলোকে উৎখাত করে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওহুম ওয়াসাতাত বাইনান নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতিহি, পৃথিবীর বুকে তারা যেখানেই থাক না কেন, রাসূল যে আমল করেছেন সেই আমল মুসলমানদেরকে করার জন্য তারা সামঞ্জস্য সৃষ্টি করে। আহুম মিন খালিকাতিল্লাহ, পৃথিবীর বুকে তারাই হলো মাখন স্বরূপ। আহুম ইল্লাহ মিন খালিকাতিহি, আল্লাহ সৃষ্টির মধ্যে তারা হলো নির্দাস মাখন স্বরূপ। আল মুজতাহিদুনা ফি হিফজে মিল্লাতিহি, আর তাদের মুজতাহিদগণ হলো মুসলিম মিল্লাতকে সংরক্ষণ করার দায়িত্ব পালন করে। আনোয়ারুহুম আনোয়ারুহুম জাহিরা, তাদের দলিল হলো স্পষ্ট। ফাজাইলুহুম সাইরা, গোটা পৃথিবীর উপরে তাদের প্রাধান্য। ওয়া মাযায়িবুহুম জাহিরা, তাদের পথ একেবারে পরিষ্কার উজ্জ্বল দীপ্তিমান পথ, এই পথে কোন রকমের দূর মানে অন্ধকার নয়, একটা স্বচ্ছ পথ। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিল হলো অপ্রতিরোধ্য, অকাট্য, এই দলিলকে খণ্ডন করা যায় না। বন্ধুরা আমার, যখন দলিলের বিপক্ষে যাই, দলিলকে দলিল দ্বারা বিচার করতে পারে না। এই জন্যই তো প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেবের মতন একজন খাদেম, নগণ্য খাদেম, তার একটি কলমের আঘাতে, একটি বাকশক্তির আঘাতে, একটি মানুষের সাংগঠনিক তৎপরতার কারণে বরদাস্ত করতে না পেরে এক সময় জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে 3 বছর 6 মাস তাকে আটকে রাখা হলো। দলিল দ্বারা দলিলের জবাব না দিতে পারার কারণে ডক্টর গালেবকে জেল খাটতে হয়েছে। জঙ্গিবাদী কারা ছিল জনগণ জানে, কিন্তু এরপরেও প্রকাশ্য ইস্তেমা হয়, প্রকাশ্য প্রতিষ্ঠান আছে, লিখিত বই আছে, কেন এই মিথ্যা অপবাদ দিয়ে ডক্টর গালেবকে জেলখানায় রাখা হলো জানেন? কারণ একটাই, যে দলিল পেশ করা হয় এই দলিলের বিরুদ্ধে কোনো শক্তি সামনে আসতে পারে না। অতএব দলিল দ্বারা বিচার না করে আবার বিচার করো তুমি জেল দ্বারা, বিচার করো মিথ্যা অপবাদ দ্বারা, এটাই করানো হয়েছে। যে দলিলটা আমরা পেশ করে থাকি, এই দলিলটা আল্লাহর পক্ষ থেকে আসা অপ্রতিরোধ্য বিধান, এই দলিলের কাছে হার মেরেছে খ্রিস্টান সাম্রাজ্য, এই দলিলের কাছে হার মেরেছে ইহুদি সাম্রাজ্য, এই দলিলের কাছে হার মেরেছে বিশ্ব ইতিহাসের সমস্ত মতবাদ। সুতরাং বাংলাদেশের কোন কুচক্রী বা কেউ এই দলিলের বিরুদ্ধে সামনে এসে নিঃসন্দেহে টিকতে পারবে না, এটাই বাস্তব। কারণ কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিধানকে দমন করার জন্য কোনো শক্তি সামনে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা 42 নম্বর আয়াত, লা ইয়াতিকিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তামসীলুম মিন হাকীমিন হামিদ, যে বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিধানের সামনে দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, যা নাযিল হয়েছে মহা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ, এই বিধানের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে আসবে সেই পড়ে যাবে, যা স্পষ্ট দেখেছেন আপনারা। এত চরম পর্যায়ে গেলে কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলে তাকে আল্লাহ বরদাস্ত করেন না, ডাইরেক্ট ফলাফল দেখিয়ে দেন। বন্ধুরা আমার, একটু এগিয়ে চলি, অতঃপর খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তার আশারফ আসহাবুল হাদিস গ্রন্থের 48 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেছেন, ফাকাদ জালাল্লাহু তাইফাতাল মানসুরা হুররাসাদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ী কাফেলাকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন পৃথিবীতে। বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রুকুনকে তারাই সংরক্ষণ করেন, আর তার মর্যাদা এবং সুনাম তারাই সংরক্ষণ করে তাদের প্রতিষ্ঠা করে থাকেন। তিনি বলছেন পৃথিবীর বুকে আল্লাহর সেনাবাহিনী তারাই, আর আল্লাহর সেনাবাহিনী সফল কামিল্লা। এবার তিনি পার্থক্য করতে গিয়ে বলছেন, লক্ষ্য বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, দেখো কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াতু ইলা আরওয়া ওয়া তাসতাসিনু রায়ান তাকিফু আলাইহি। হে বন্ধুগণ শুনে রাখো, প্রত্যেকটি দলের দিকে তাকিয়ে দেখবে তারা নিজ নিজ জিনিসের অনুসরণ করছে, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়া তাসতাসিনু রায়ান তাকিফু আলাইহি, নিজের মতামতের উপরে তারা ভিত্তিশীল, প্রত্যেকেই নিজ নিজ মতামতের দিকে ডাকছে, আর তার উপরে তার প্রতিষ্ঠিত সেওয়ায়া সাহাবিল হাদিস বা পৃথিবীর যারা আহলে হাদিস তারা নয়, তারা মানুষের মতামতকে তোয়াক্কা করে না, মানুষের রায়কে তোয়াক্কা করে না। তারা কি বলে? তিনি বলছেন, ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব, ওয়াসুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, স্বয়ং রাসূল হলেন তাদের দলনেতা, ওয়ান নিসবাতু ইলাইহি, তাদের দিকেই হলো তাদের নিসবাত। আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল আরওয়া ওয়া লা ইয়ালতামিতুনা ইলাল হাওয়া, এই আহলে হাদিসরা মানুষের মতামতের দিকে তোয়াক্কা করে না এবং নিজের প্রবৃত্তির দিকেও তারা চলে না, কেবলমাত্র তাদের অস্ত্র হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিধান কোরআন, আর রাসূলের পক্ষ থেকে আসা সুন্নাত হলো মূল দলিল, আর তিনি হলেন আহলে হাদিসদের দলনেতা। এই বক্তব্য আজকে নয়, 456 হিজরির মৃত্যুবরণ করেছেন বাগদাদের বুকে। বলুন, হক বাগদাদের উপর টিকতে পারেনি, বাগদাদ থেকে শুরু হয়েছে যত রকম অনাচার, ইসলামের উপরে যত রকম দুর্নীতি শুরু হয়েছে বাগদাদ থেকে, ওই বাগদাদের উপকণ্ঠে বসেই আল্লামা খতিব বাগদাদি রহিমাহুল্লাহ দার্থিন কণ্ঠে বিশ্ববাসীকে আসল চিত্রটা তুলে ধরেছেন। আমাদেরকে বের করে নিতে হবে। আপনি বলবেন যেটা কেমন কথা, ইসলামের মধ্যে এত দল থাকবে কেন? বলেন না আপনারা অনেকে, এত মতরক্ষ থাকবে কেন? রাসূল বলছেন থাকবে, আপনাকেও মেনে নিতে হবে, থাকবে আমাকে সঠিক পথটা চিনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা পরীক্ষা, আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, ফাত্তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তান, ইবনে মাসউদ বলছেন আল্লাহ সাল্লাম আমাদের সামনে একটা লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ, শুনে রাখো এটা হলো আল্লাহর পথ, সুম্মা ফাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালি, ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন, টানার পরে বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলি শাইতান, শুনে রাখো এইগুলো কিন্তু এক একটা পথ, প্রত্যেক পথেই বসে আছে শয়তান, ইয়া দুই ইলাইহি, শয়তান তার দিকে ডাকছে। কি বুঝলেন? আল্লাহ সুর বলে গেছেন আপনি ঘৃণা করে, হ্যাঁ দল হওয়া উপদল হওয়া এই ফেরকা হওয়াকে ঘৃণা করুন, ঘৃণা করুন, কিন্তু তাতে আপনাকে কি বলবো মন খারাপ করলে হবে না, রাসূল বলে গেছেন আসল পথটা চিনে নিতে হবে। অতঃপর আল্লাহ রাসূল এই মাস পথের পথ সুজা পথের উপরে ডান হাত রেখে আয়াত পড়ছেন, ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয় এই সুজা সরল পথটি হলো আমার পথ, তবে ওহু তোমরা এই পথেরই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবু সুবুল, অন্য অন্য পথের অনুসরণ করো না, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, যদি অন্য পথে চলে যাও তাহলে সঠিক পথ থেকে তোমরা চলে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পথ চলার ব্যাপারে দল নির্ধারণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আশ্চর্য কথাবার্তা প্রতিনিয়ত একজন মুসলিম ব্যক্তি বলে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না সূরা ফাতিহার মূল অংশই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়া একটাই একদিকে চাওয়া আর একদিকে আল্লাহর প্রশংসা মূল জিনিসটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলুন তো সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয় না আর সূরা ফাতিহার মূল অংশটাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বন্ধুগণ আপনি শিক্ষিত হন মূর্খ হন আলেম হন পণ্ডিত হন বিজ্ঞানী হন আর ব্যারিস্টার হন কলেজের শিক্ষক হন প্রফেসর হন যে হন না কেন আপনাকে এই দিকটা লক্ষ্য রাখতেই হবে আপনি চোখ ধরে বলতে পারবেন না যে কোনো দল অনুসরণ করলেই হলো এটা মিথ্যা কথা আপনার আপনাকে ভাবতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন সূক্ষ্ম একটি কথা বলে দিই আয়াতের মধ্যে তিনটি কথা বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই তিনটি জিনিস বলা হয়েছে আমাকে সঠিক পথ দেখাও তাদের পথ যাদের প্রতি আপনি রহম করেছেন আর মাগজুব হলো ইহুদিরা দল্লিন হলো খ্রিস্টানরা তাদের পথ দেখাও না এবার আপনাদের একটা সূক্ষ্ম বিশ্লেষণ অধিকাংশ মানুষ সালাতে সূরা ফাতিহা পড়ে না একজন ইমাম মাত্র সূরা ফাতিহা পড়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ সালাত পড়তে তার পিছনে একজনও পড়ে না সূরা ফাতিহা কেন পড়ে না শুধু তাই নয় সূরা ফাতিহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন এই আমিনটাও সমস্বরে বলা হয় না আমি বলতে চাই সূরা ফাতিহা কেউ পড়লে ইমামের পিছনে তার মুখে আগুন লাগিয়ে দাও এটা একটা জাল হাদিস এটা ইহুদি খ্রিস্টানদের বানানো ঠিক যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে তাদের মুখে মাটি ভরে দাও এটাও একটা জাল হাদিস এটা কখনো মুসলমানরা তৈরি ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তিরমিজির 80 পৃষ্ঠা খুলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ ওয়ান নাসারা হাসাদাত বিল আমিন ইহুদি খ্রিস্টানরা অন্য যত বিষয়ে যত বিরোধিতা করে সবচেয়ে বেশি বিরোধী তোমাদের আমিন কথাটা
জি ঠিক
সহি হাদিস আমিন বললে ইহুদি খ্রিস্টানদের গায়ে আগুন ধরে যায় আরে এমনটা কখন হয় সাধারণত বলুন কখন হয় সালাতের সময় আমিন হয়
জি
আপনি বলুন তো 24 ঘন্টা আপনি সময় ব্যয় করেন ঘুমিয়ে কাটানোর কিছু ঘন্টা কয়বার আমিন বলে থাকেন আমিন যদি আসতে বলার কারণে ইহুদি খ্রিস্টানদের গায়ে আগুন ধরত আমিন তো শুনতেই পাবে না আগুন ধরবে কিভাবে আমিন তো শুনতেই পাবে না আগুন ধরবে কিভাবে গায়ে রাসূল আমিন বলতেন সমস্বরে যার কারণে মনে করতে ওদের দোয়া আজকে কবুল হয়ে গেল কেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন তাদের পথ নয় যাদের উপরে আপনি অভিশাপ বর্ষণ করেছেন এবং যারা পথভ্রষ্ট তাদের পথ দেখাও না তখন আমরা কি বলি আমিন বলি না বলুন ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট হবে
না
ওই যে বলা হয়েছে ইহুদিরা গজবপ্রাপ্ত খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট আর আমরা আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি সঠিক পথ দেখাও এই তিনটি কারণে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তর কারণে বৃহত্তর মুসলিম উম্মাহ সূরা ফাতিহা থেকে বঞ্চিত হচ্ছে সঠিক পথ পাবে কোথায় আলোচনা করব আমিন জোরে বলতে হবে রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে রাসূল বলেছেন সহিহ বুখারী প্রথম খণ্ড 102 পৃষ্ঠা 3 পৃষ্ঠা খুলে দেখুন আমি এখানে ফয়সালাটা করে দিয়ে যাই তারপর উনি উদাহরণ দেব আবু দাউদ খুলুন 134-135 পৃষ্ঠা মূল ভলিউম প্রথম খণ্ডের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগযুবি আলাইহিম ক্বালা আমিন রাফা বিহা সাওতাহু রাসূল যখন জল্লিন বলার পর আমিন বলতে তখন আমিন উচ্চ স্বরে বলতেন এবার আস্তে বলার প্রচলন কোথায় থেকে হলো বন্ধুরা আমার একটু লক্ষ্য করুন আমার চলে যায় ওইদিকে এই ফেতনার যুগে কোনো দলিল নেব না আগের যুগে চলে যাব ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 269 হিজরিতে মারা গেছেন সেই যুগের কথা বলছি ইমাম তিরমিজি তার তিরমিজি গ্রন্থের মধ্যে 250 নম্বর হাদিসটা খুলে দেখুন আপনি বাড়িতে গিয়ে ইমাম তিরমিজি ফায়সালা বহু আগে করে গেছেন এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন এটা কলা ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু এই হাদিসটা হলো সুফিয়ান বর্ণিত হাদিস সুফিয়ান বর্ণিত হাদিস এটা তিনি বলছেন রাসূল যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন মাদ্দা বিহা সাওতাহু যার আওয়াজটা উচ্চ হতো অতঃপর তিনি বলছেন রুবিয়া আন শুবা, শুবা থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ আমিন বলতেন হাফাজা বিহা সাওতাহ, আওয়াজটা আসতে হতো। দেখেন তিরমিজিতে আছে 250 নম্বর হাদিসে। এবার ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের মধ্যে সুবা বহু জায়গায় ভুল করেছেন, কয় জায়গায় ভুল করেছেন, বহু জায়গায় ভুল করেছেন। তার মধ্যে একটি জায়গায় হলো কলাম আমি ওই দিকে চলে যাবো, এখানে কেন আসবো, মহাদ্দেশগঞ্জের ফায়সালা দিয়েছেন হাদিস যদি জয়ীফ হয় মানা যাবে, বুঝতে আসে না, জয়ীফ হাদিস মানতে রাজি নয়। আপনারা বলবেন সিহা সিত্তা, এই সিয়াসাত্তা কথাটা ঠিক নয়। এই যে ইমাম তিরমিজি হাদিসটাকে জয়ীফ বলে গেলেন, তাহলে কি তিরমিজির সমস্ত হাদিস সহিহ?
না,
সমস্ত হাদিস সহিহ না। তিরমিজিতে 832টি জয়ীফ এবং জাল হাদিস আছে। কয়টি? 832টি জয়ীফ এবং জাল হাদিস আছে। তার মধ্যে একটি হলো অনেকে দাড়ি এক মুষ্টি রাখে না, ছোট ছোট করে দাড়ি কেটে রাখে না, আপনারা তো জানেন তো। এই একটা হাদিস তিরমিজির দ্বিতীয় খণ্ডের 105 পৃষ্ঠা, খুললেই পাবেন হাদিসটা। মন্তব্য করছেন আসলন, এই কথার কোন ভিত্তি থেকে এর মধ্যে যে জাল হাদিস আছে ইমাম তিরমিজিতে বললেন, বললেন না, দেখে সহিহ বলবেন কিভাবে? সহিহ কিতাব দুইটি, বুখারী এবং মুসলিম, আর বাদ বাকি চারটি হলো সুনান, সুনান আরবা বলা হয়। আপনারা তার উপরে কেন সিয়াসাত্তা চড়ালেন, অর্থাৎ ছয় খান সহিহ কিতাব কেন? ইমাম তিরমিজি নিজেই বলছেন, আরেকটি উদাহরণ, আপনারা বলেন না যে খাওয়ার সময় সালাম দিও না, বলেন তো, সালাম সব জায়গায় দেওয়া যাবে। একজন ব্যক্তি পেশাব করতে বসছে, আপনি যাচ্ছেন, তাকেও সালাম দেওয়া যাবে, রাসূল সালাম দিয়েছেন। তবে উত্তর দেওয়া যাবে না দুই জায়গায়, ওই পেশাব করার অবস্থায় উত্তর দেওয়া যাবে না, ইস্তেনটা সারার পরে উত্তর দিতে হবে। সালাম সব জায়গায় দেওয়া যাবে, কিন্তু দলিল কোথায় পেলেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না? দলিল কোথায় পেলেন? দলিল আছে না? আছে, তিরমিজি দ্বিতীয় খণ্ড 99 পৃষ্ঠায়, খুলুন হাদিস, মানে বলছেন যে লা তাদু আহাদান ইলা ত্বাম হাত্তা ইউসাল্লিমা, খাওয়ার সময় কাউকে ডেকো না, তাকে সালামও দিও না। দলিল পাওয়া গেল, খাওয়ার সময় সালাম দেওয়া হলে দলিল পাওয়া গেল না? দলিলটা লক্ষ্য করিনি। হে আলেম, সম্মানিত উলামা কেরাম, আপনাদের উদ্দেশ্যে বলছি, ইমাম তিরমিজির মন্তব্যটা পড়ে দেখুন এবার। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন মুনকারুন, এই হাদিসটি অস্বীকৃত, এই হাদিস চলবে না, মুনকার হাদিস এটা। ফিহি আম্বাসাতুন আব্দুর রহমান, এর মধ্যে আম্বাসা নামে একজন সাহাবী আছে, একজন রাবিয়া সাহাবী বলছি, একজন রাবি আছে, ওয়া দঈফুন যাহিবুল হাদিস, দুইজন রাবি আছে এর মধ্যে, একজন হলো হাদিস জাল করতে রচনা করতে হাদিস নিজে নিজে, যে হাদিস জাল করত তার হাদিস কি গ্রহণযোগ্য? তাহলে ইমাম তিরমিজি নিজেই বলে গেলেন যে হাদিসের উপর কি আমল করা যায়? জাল হাদিস সংক্রান্ত আমার বক্তব্য না এটা, কিন্তু মাঝখানে চলে আসলো তিরমিজি দেখে জয়ীফ হাদিস নাই, কি আবু দাউদে কি জয়ীফ হাদিস নাই? আছে, এই উদাহরণ পরে দিচ্ছি। আমি আসলাম এই জায়গাতে যে জয়ীফ এবং জাল হাদিসের বিষয়টা আমিন বিল্লাহ সম্পর্কে বলছিলাম, সঠিক পথটা চিনবে কিভাবে? ইহদিন সিরাত আল মুস্তাকিম বলা বাদ দিয়ে দিয়েছি, উল্টা বক্তব্য দিয়ে থাকি, উল্টা কথা বলে থাকি। ফরজ সালাতের পরে ইমামের সাথে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয়, আর ইমামের সাথে সূরা ফাতিহা পড়লে কবুল হয় না। কি উল্টা হয়ে গেল না কথা? দুঃখজনক অবস্থা, যেখানে হাদিস আছে সেখানে মানতে চাই না। বন্ধুগণ, বলতে চাই ইহদিন সিরাত আল মুস্তাকিম, সূরা ফাতিহাকে মানুষের কাছ থেকে ছিনে নেওয়া হয়েছে কেন? এই তিনটি কারণে ইহুদি খ্রিস্টানরা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এরা বরদাস্ত করতে পারে না। এবার চলুন সামনে দিকে, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সঠিক পথটা নির্ধারণের জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। সালমান ফারসি 300 বছর বয়স পেরেছিলেন, তার মধ্যে তার 250 বছরই ব্যয় হয়ে গেছে শুধু সঠিক পথটা চিনতে। অতঃপর রাসূলের কাছে এসে বলছেন মুহাম্মদ তুমি নাকি সঠিক পথ নিয়ে এসেছো, বৃদ্ধ মানুষ না, 250 বছর বয়স তখন তার। তিনি এসে বলছেন যে মুহাম্মদ তুমি নাকি সঠিক ধর্ম নিয়ে আসছো, বলো তাদের উত্তর দাও। অতঃপর রাসূলের এই বিধানের কাছে আত্মসমর্পণ করলেন এই বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। দেখছেন, আর আজকের যুগে সালমান ফারসি যদি যুগের পর যুগ শত শত বছর সঠিক পথ চিনতে চিনতে মক্কায় যদি আসার পরে মুহাম্মদকে পেয়ে মুহাম্মদের দ্বীন গ্রহণ করতে অভিজ্ঞ সাহাবী তাওরাত পণ্ডিতের সাহাবী তিনি এবং দীর্ঘ বয়স পাওয়ার কারণে তিনি যে কি অভিজ্ঞ ব্যক্তি, তিনি যদি মুহাম্মদের দ্বীন পাওয়ার কারণে এই মুহাম্মদের কাছে মাথা নত করেন, আমাদের যুগের মানুষ আজকে মুহাম্মদের দ্বীন মানতে পারি না। সঠিক পথ চিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 পৃষ্ঠা খুলুন, আর রাসূল বলেন লাইয়াতিয়ানাল উম্মতি কামা তারাওয়ান ইসরাইল, আমার উম্মতের উপরে ওইরকম অবস্থা সৃষ্টি হবে যেভাবে ইহুদি খ্রিস্টানদের উপরে সৃষ্টি হয়েছিল। হাদওয়ান নাল ইবনে আল জুতাই জুতাই যেমন জুতাই জুতাই যেমন সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানরা এক হয়ে যাবে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যে জুতা যে পায়ে পরে আমরা তো পরি, তাই না? এর পার্থক্য আছে কি? আল্লাহ রাসূল বলছেন এরকম হয়ে যাবে হাতে ইনকানা মিনহুম মান আতা উম্মাহু নিয়্যা, যে তাদের মধ্যে কেউ থাকে যে মায়ের সঙ্গে সরাসরি জেনা করেছে, লা কানা ফি উম্মতি মা ইসতাউ যালিক, আমার উম্মতের মধ্যে এরকম লোক হবে মায়ের সঙ্গে জেনা করবে। বন্ধুরা আমার, অতঃপর রাসূল বলেন ইন্না বানি ইসরাইল তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবিন মিল্লা, বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিন মিল্লা, আমার উম্মত বিভক্ত হয়ে 73টি দলে, কত দলে? 73টি, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথে যারা যুগ যুগ ধরে থাকবে তারাই হলো জান্নাত। আরেকটি কথা মুস্তাদরাকে হাকিম আসছে একটু অতিরিক্ত সহি সনদে, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া সাহাবী, আজকের দিনে আমি মোহাম্মদ ওয়া সাহাবীরা, রাসূল আজকে মরেও যেতে পারেন, তাই নাকি? কত সূক্ষ্ম বিশ্লেষণ চিন্তা ভাবনা করুন, আল্লাহ রাসূল সাহাবীদের দায়িত্ব নিতে চাননি, আল্লাহ রাসূল সাহাবীদের কথা বলতে চাননি, মা আনা আলাইহিল ইয়াউমা, আজকের দিনে আমি মোহাম্মদ যে পথের উপরে আছে এই পথের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতি। এই আল ইয়াউমা কথার বলার মধ্যে গুরুত্ব আছে, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পরে কোন সাহাবীর দায়িত্ব তিনি নিতে চাননি। মুসনাদ আবু দাউদের 631 পৃষ্ঠায় অতিরিক্ত কথা আসছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, ওই হাদিস আসছে সিনতানে সিনতানে ও সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এই 73টির মধ্যে 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। ওয়াহিয়াল জামাআ, সেটাই হলো জামাত। জামাত মানে কি? বড় জামাত, তাই না? জামাত মানে কি বড় জামাত? শুনুন, ইবনে মাসুদের উক্তি খুলুন তারিখ ইবনে আসাকির 13 নম্বর খণ্ডের 322 পৃষ্ঠা খুলে দেখুন, এই ব্যাখ্যা দিচ্ছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত মানে মনে করেন বড় সংখ্যক, যে দিকে যত সংখ্যা বেশি সেটাই কি জামাত? সেটা বলবেন মওকুফ সূত্রে রাসূল থেকে বর্ণিত হয়েছে ইবনে মাসুদ থেকে, আল জামাতু জামাত তাকেই বলে মা ওয়াফাকাল হাক্কা, যা হকের সাথে সংশ্লিষ্ট, ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি ওই জামাতের সদস্য একজন হও। এই বাংলাদেশে যদি কুরআন এবং সহিহ হাদিস মানা মানুষ একজন না থাকে, যদি গাজীপুরে একজন থাকে সেটা একটি জামাত। আল্লাহ রাসূল বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, ইব্রাহিম একা একজন একনিষ্ঠ মা ছিলেন। সুবহানাল্লাহ, অতএব দলিল তো মওজুদ, বড় জামাত বলা হয়নি, জামাত মানে কি? মা ওয়াফাকাল হক, ফারাকা, যেটা হক পথে চলে যে জামাতটি, যদিও জামাতের সদস্য ওয়াইন কুনতা ওয়াহদা, যদিও জামাতের সদস্য কয়জন হয় তুমি একা হও, তবুও এটা একটা জামাত, জামাতের অপব্যাখ্যা দিবেন না। অতঃপর রাসূল বলেন ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওম তাতাজাহাবি তিলকা আহওয়া কামা ইতাজাল কালবু বিসাহিবি। এ সাহাবীরা শুনে রাখো, অচিরে আমার উম্মতের মধ্যে আকওম অনেক দল বের হবে, খন্ড খন্ড অনেক দল বের হবে, তাতাজাহাবি তিলকা আহওয়া কামা ইতাজাল কালবু বিসাহিবি, তারা সমাজে মানুষের মধ্যে সব জায়গাতে তারা নতুন নতুন বিধান তৈরি করে দিবে, যেভাবে একজন ব্যক্তির গায়ে মাথা থেকে পা পর্যন্ত পক্স বের হয়, বুঝেন না পক্স, বসন্ত বলেন না আপনারা,
বসন্ত
ঠিক, বসন্ত বের হলে কোনো জায়গা বাকি থাকে? রাসূল বলেছেন লা ইয়াকমিন ইরকুন ওয়ালা আসলিল্লা দাখালা, এমন ভাবে বের হবে তার কোনো রগ বা কোনো গিরা কিছু যেমন বাদ থাকে না, ঠিক এই মুসলমানদের সমাজে এই দলগুলো খণ্ড খণ্ড দল এত বেদাতি কারবার, এত নতুন নতুন জঘন্য বিধান তৈরি করবে, একইবারে রন্ধে রন্ধে পচিয়ে দিবে, সর্বত্র থাকবে। আপনাকে আবার কি দিয়ে বুঝাবো এই দল সম্পর্কে? রাসূল বললেন কি, রাসূলের বক্তব্য বাস্তব হবে না, দলিলের ভিত্তিতে আপনি আমল করবেন তাহলে সঠিকটা পেয়ে যাবেন, দলিলের ভিত্তিতে। আজকে সহিহ বুখারী অনুবাদ হয়েছে, মুসলিম অনুবাদ হয়েছে, হাদিস থেকে দলিল গ্রহণ করেন, কোরআন থেকে দলিল নেবেন, এছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। আমরা নিজেদের বক্তব্য প্রচার করি না, মুজাফফর কোনো কথা এই যাবত পর্যন্ত বলেনি, মুজাফফর বলছে কোরআন এবং সহিহ হাদিস অনুবাদ রেফারেন্স সহ, কি রেফারেন্স দিচ্ছি না আমি, রেফারেন্স সহ কথা বলছি, নিজের পক্ষ থেকে কোনো দলিল পেশ করছি না। এই দলিল আপনাকে দলিল সহ পেশ করতে হবে, সেটাই মানতে হবে। বন্ধুরা আবার সামনের দিকে এগিয়ে চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন স্পষ্ট, এই বিভ্রান্তি হবে আপনার সঠিক পথটা আঁকড়ে ধরতে হবে, কারা এটা করবে তার একটা ইঙ্গিত দিই। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 1092 পৃষ্ঠা একটা হাদিস উল্লেখিত হয়েছে, মেশকাতে কিতাবুল ফিতানের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার কথা, এক সময় বিভ্রান্তি সৃষ্টি হবে, হাদিস বড় হাদিস তার একটা ছোট্ট অংশ, আল্লাহ রাসূল বলছেন দুআতুন আলা আবাবে জাহান্নাম মানা যা বাইরু উমাইলাইহা কাদাফুহু ফিয়া, তার আগের অংশ হচ্ছে কওমুন ইস্তানজুন নবী গায়রে সুন্নাতি ওয়া হিদুন নবী গায়রে হাদিয়াতি, এই হাদিসের অংশ। ওই যে বললাম না খণ্ড খণ্ড দল তৈরি হবে, রাসূল বলছেন দল বের হবে বিভিন্ন, এই দল ইস্তানজুন নবী গায়রে সুন্নাতি ওয়া হিদুন নবী গায়রে হাদিয়াতি, তারা সুন্নাতের আমল করবে, কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত নয়, দেখে মনে হবে সঠিক পথেই চলছে কিন্তু ওই পথ আমার পথ নয়, বুখারীর হাদিস। আপনি কি দিয়ে বুঝাবেন বলেন দেখি, আল্লাহ রাসূল অতঃপর বলছেন এরপরে কি কোনো খারাপ আসবে? রাসূল বলছে হ্যাঁ আসবে, সেই খারাপটা হলো দুআতুন দুআতুন আলা আবাবে জাহান্নাম মান আযাবা মিলাইহা কযাফুহু ফিহা, জাহান্নামের দরজায় আলেমরা দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় আহ্বান করবে, মান আযাবা মিলাইহা কযাফুহু ফিহা, যে ব্যক্তি ওই আলেমদের ডাকে সাড়া দিবে তারাই তাকে জাহান্নামে ঢোকা দিবে। এবার বলুন আপনি, পরিস্থিতি জটিল জটিল কঠিন পরিস্থিতি, আপনার করণে কি শুধু মনে করলেন যে কোনো দলে ঢুকে গেলেই হবে, যে না রাসূল বলে গেছেন সাবধান, কোরআন এবং সহিহ হাদিস মানার বিকল্প কোনো পথই নাই, কোনো পথ নাই। এবার সামনের দিকে এগিয়ে চলুন বন্ধুরা, আমার সঠিক দল নির্বাচন করতে গিয়ে, সঠিক দল নির্ধারণ করতে গিয়ে আপনি কখনো বিভ্রান্ত হবেন না। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ ওই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তার সিলসিলা সহিহা গ্রন্থের 270 নম্বর হাদিস 478 থেকে নিয়ে 486 পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন তিনি, এত চমৎকার আলোচনা। এই হাদিস দ্বারা অর্থাৎ একটি কাফেলা বিজয়ী কাফেলা, হকের উপরে টিকে থাকবে তারা কারা? তিনি বলছেন ওহুম আহলুল হাদিস, তারাই হলো আহলে হাদিস, হাসানাল্লাহু মাআহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমাদেরকে একত্রিত করেন, বলুন সুবহানাল্লাহ। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ একজন মাযহাবী ব্যক্তি ছিলেন, জন্ম তার আলবেনিয়াতে, বাপের কাছ থেকে হিজরত করে সিরিয়া আসেন, অতঃপর মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিন হন, হাদিস বিভাগের ডিন হন। এই একজন বিদ্বান ওই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম শব্দটি উল্লেখ করলেন ওয়াহুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাআহুম, আলহামদুলিল্লাহ, আশ্চর্য লাগে। তিনি বলছেন কিভাবে আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমাদেরকে একত্রিত করেন, অতঃপর বলছেন লা ইয়াতাআসসাবুনা লিকাউলিন শাখসিন মুয়াইয়িনিন মাহমা আলা আল্লামা হাসান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আহলে হাদিসরা একমাত্র মুহাম্মদ ব্যতীত অন্য কোন ব্যক্তির কোন কথা গ্রহণ করে না, ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন। খিলাফ গায়রিহিম, আহলে হাদিসরা তাদের বিরোধী যারা লা ইয়ালামু বিল হাদিস ওয়ালা ইয়ান্তামু, যারা হাদিসের প্রতি আমল করে না, ভুরুক্ষেপ করে না। আঁকড়ে ধরে থাকে তার নবীর বক্তব্য। যাবেন কোথায়? এই বক্তব্য দেওয়ার পরে শায়খ আলবানী নিজের মাজাকে শক্ত করে বার ঘোষণা করছেন, হে বিশ্ববাসী, আমি যে বক্তব্য উপস্থাপন করলাম এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং কাল কিয়ামতের মাঠে মুক্তিপ্রাপ্ত দল। শুধু তাই নয়, কাল কিয়ামতের মাঠে রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মতুল আসাব সর্বশ্রেষ্ঠ দল হবে। তাই শুধু তাই না, আশহাদাও আলাল খালক, আহলে ইসরায়েল কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের মধ্যে তারাই হবে রাসূলের পক্ষ থেকে সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহ। এই বক্তব্য দিলেন শায়খ আলবানী, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভারত গুরু মুহাদ্দিস শাহরুল্লাহ দেহলভী, তার উজ্জাতুল্লাহ বালেগার মধ্যে তিনি আলোচনা করে গেছেন 118 পৃষ্ঠায়। আপনাকে বলছি জাহালাদিসদের যে অবস্থানটা যুগে যুগে ধরেই আজকে দার্থহীন কণ্ঠে আপনাদের কাছে বলতে চাই, আহলাদিস আন্দোলন রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, যতদিন পর্যন্ত কিয়ামত সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত এই কাফেলা হকের উপরে টিকে থেকে দাওয়াত দিয়ে যাবে। এই হককে স্তব্ধ করে দেওয়ার জন্য কোন শক্তি যদি সামনে আসে, ইনশাআল্লাহ আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যাবে,
ইনশাআল্লাহ।
বন্ধুরা আমার, আর একটু সামনের দিকে এগিয়ে যায়, আসুন, এই দলাদলের কোথায় আবির্ভাব ঘটলো, কোথায় থেকে দলাদলে আসলো, এই দলাদল তো আগে ছিল না, এখন কিভাবে হলো, আজকের যুগের কথা নয়। আল্লামা মুসলিম, বিখ্যাত মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাকদিসি, তিনি তার গ্রন্থ আহসানুত তাকাফি ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থের 96 পৃষ্ঠায় অর্থাৎ গোটা পৃথিবী ভ্রমণ করে তিনি একটা যে রিপোর্ট তৈরি করেছেন, এই রিপোর্টের মাঝখানে 96 পৃষ্ঠায় তিনি বলছেন, হেজাজের সমস্ত মানুষ ছিল আহলুল হাদিস। অতঃপর তিনি বলছেন, হ্যাঁ, বাগদাদে কিছু মানুষ ছিলেন, বাগদাদের বিচারপতি অধিকাংশ আলেম ছিল হানাফি মাজহাবের। এটা 400 শতাব্দী হিজরির, ওনার জন্ম হলো 4th শতাব্দী হিজরিতে, সেই যুগের রিপোর্ট বলছেন। অতঃপর তিনি সফর করতে আসেন সিন্ধুতে, কোথায়, এই ভারতের তৎকালীন রাজধানী সিন্ধুর মনসুরাতে তিনি আসেন তথ্য সংগ্রহ করতে। করতে আসার পরে তিনি তার গ্রন্থের 173 পৃষ্ঠায় আলোচনা করতে পারছে, ওয়াল আমালু ফি কানাল আমালু ফিহি আকতারু আসহাবি হাদিসিন, এই মানসুরার অর্থাৎ ভারত মহাদেশের তৎকালীন মুসলিম রাজধানী মানসুরার অধিকাংশ মানুষ ছিলেন আহলে হাদিস আমলের উপরে।
সুবহানাল্লাহ।
17 শতাব্দী হিজরির কথা আপনি এবার বলুন। সুতরাং আরেকটি রিপোর্ট ওই একই শতাব্দীতে আব্দুল কাহির বাগদাদি কিতাব উসুলুদ্দিন এই গ্রন্থের প্রথম খণ্ডের 317 পৃষ্ঠায় আলোচনা করতে একটা রিপোর্ট তিনি চিত্র তুলে ধরেছেন, সুগুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুর শাম ওয়া আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম মিন আসহাবিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন শাম অর্থাৎ সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তান সহ আরব ভূখণ্ডে সমস্ত মানুষই ছিল আহলে হাদিসদের বর্গে টিকেছে। ওয়া সুগুর আফ্রিকিয়া ওয়া আন্দালুস ওয়া সুগুর ওয়ারাই বাহরিল মাগরিবে কুল্লুহু আহলুহু আসহাবুল হাদিস। তিনি বলছেন সে আফ্রিকা, স্পেন সহ মানে পশ্চিম পশ্চাৎ দেশের যত মানুষ ছিল সমস্ত মানুষই আহলে হাদিস মাযহাবের উপরে ছিল। তিনি অতঃপর উপমহাদেশের দিকে লক্ষ্য করতে গিয়ে বলছেন, চীন দেশের কিছু মানুষ ছিল যারা দুভাগে বিভক্ত ছিল, এক ভাগ হলো সাফি পন্থী আর এক ভাগ হলো হানাফি পন্থী যা মালয়েশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই রিপোর্ট তিনি পেশ করলেন, আজকের যুগের নয়, এই যুগের অর্থাৎ ভারত গুরু মহাদেশ দেহলভি হুজ্জাতুল্লাহ বালেগার 152 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, এলাম তার ছাত্রকে বলছেন, এই শোনো, ইন্নান নাসা কানু কবলাল বিয়াতে রবিআতে গায়রা মুজমিইনা আলা মাযহাবিন ওয়াহিদিন আলা তাকলিদিল খালিস বিআইনিহি। তিনি ছাত্রকে লক্ষ্য করে বলে, শুনে রাখো, চতুর্থ শতাব্দী হিজরির আগে, চতুর্থ অর্থাৎ 400 হিজরির আগে, 300 হিজরির পর থেকে শুরু হয়েছে, 300 হিজরির আগে কোন একজন মানুষ কোন একক মাঝহাবে তাকলিদ করত না। চালু হলো কোথায় থেকে? একই কথা বলছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুক্কিন গ্রন্থের নাম দ্বিতীয় খণ্ডের 145 পৃষ্ঠায় আলোচনা করতে করতে, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআতু ফিল কর্নের রাবিয়াল মাযমুন। তিনি একটা ঘৃণার চোখ নিয়ে বলছে, এই বেদাতি অর্থাৎ দলাদলির এটা চালু হয়েছে এই চতুর্থ শতাব্দী হিজরির গজবপূর্ণ যুগ, অভিশপ্ত যুগ, এটা চালু হয়েছে, এইগুলো চালু হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিনহাজুস সুন্নাহ গ্রন্থে প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন, আহলুস সুন্নাহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা তালাক্কুহুম উহুমুস সাহাবা তালাক্কুহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, এই আহলে সুন্নাহ ওয়াল জামা এদেরকে আল্লাহ সৃষ্টির বহু আগেই চালু হয়েছে, আপনি এবার যে কথাটি বলবেন খুব শক্ত করে, সেই কথাটা হলো আহলে হাদিস রাই যে এই সঠিক দলের অনুসারী তা কে বললো? আমি বলবো, এই হাদিস দ্বারা যে আহলে হাদিস দের ছাড়া অন্য কাউকে বোঝানো হয়েছে তার প্রমাণটা আপনি উপস্থাপন করুন। আছে কি প্রমাণ বন্ধুরা? আমার আজকের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদেরকে বলতে চাই, আহলে হাদিসরা আবেদন জানায় রাসূলের সেই স্বর্ণযুগ প্রতিষ্ঠা করার আন্দোলনের জন্য আহ্বান জানায়, রাসূলের চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন, রাসূলের আনিত সেই সংবিধান যদি বাংলাদেশ সংবিধান না হয় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে সেনাবাহিনী প্রয়োজন হবে না। রাসূলের যুগের মানুষ অপরাধ করে রাসূলের সামনে দ্রুত ছুটে আসছেন, আমি অপরাধ করেছি কি? মুয়াজ বিন মালিক জেনা করে ছুটে আসেনি রাসূলের সামনে, এসেছিলেন কেন? তাকে কি কেউ বলেছিল র‍্যাব কি গেছিল তার কাছে? কোন গোয়েন্দা গেছিল কি? জনক মহিলা এসে রাসূলের সামনে বসে, রাসূল জেনা করেছি, রাসূল বলছেন তুমি তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ ক্ষমা করবেন। ওই ব্যক্তি বারবার বলছেন, রাসূল আমি, মহিলা বলছে আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন, তাহির নি রাসূলুল্লাহ, তাহির নি রাসূলুল্লাহ, আল্লাহ সর আমাকে পবিত্র করুন, বুখারীর হাদিস। আল্লাহ সর বারবার তিনবার বললেন, অতঃপর বললেন তুমি যাও, বাড়িতে যাও, সন্তান যদি জন্ম নেবে সেদিন এসো, যেদিন সন্তান নিয়ে সুযোগ দিচ্ছেন ওই মহিলা যদি আল্লাহ তওবা করে তাহলে ক্ষমা করবে। ওই মহিলা সন্তান হওয়ার পরে তেনা পর্যন্ত কাপড়ের মধ্যে জড়িয়ে না সন্তান রাসূলের সামনে হাজির হয়েছে, আল্লাহ রাসূল সন্তান হয়েছে আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল আবার সুযোগ দিলেন তুমি যাও, যেদিন তোমার সন্তান খাওয়া শিখবে সেদিন এসো। অতঃপর মহিলা সন্তান খাওয়া শেখার পর আবার আসলো, এতবার আসার পরে রাসূল বললেন যাও এই মহিলাকে রজম করে দাও। বলুন এই মহিলার পিছনে কি র‍্যাব ছিল? এই মহিলা কি কারাগারে ছিল? বুঝতে আসে না ওই ইসলাম বাংলার মুখে চালু করতে হবে তথাকথিত পীর মাশায়েখ পুরো রাজনৈতিক পণ্ডিতের ইসলাম দ্বারা বাংলাদেশ শান্তি আনা যাবে না। আমি ওই কথাটি আবার বলছি, শেষ কথাটি আলোচনা করতে গিয়ে আপনার উদ্দেশ্যে বলছি, প্রতিষ্ঠা করতে চাই আমি যে সংজ্ঞাগুলো বললাম এটা মুহাদ্দিসদের কথা বললাম, আপনি একটি সংজ্ঞা বের করুন অন্য দলের পক্ষে কোন মুহাদ্দিস বলে গেছে কিনা যে খারেজিরা রাফেজি বা শিয়া মুরজিয়া জাহামিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি নকশবন্দিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া কাদারিয়া শরিয়ত তরিকত মারফত কোন একটি দলের পক্ষে কোন মুহাদ্দিস উক্তি করে গেছেন? একটি উক্তি বের করুন আপনি। তারা বলছেন সংজ্ঞা দিচ্ছেন তাদেরকে বলা হয় এরা হলো রাসুলের অনুসরণের কারণে তাদেরকে আহলে হাদিস বলা হয়, আর রাসুলের যুগে তাদেরকে আহলে হাদিস আসহাবুল হাদিস বলা হতো, তার নীতি অনুযায়ী এই যুগের মানুষকে আহলে হাদিস বলা হয়। They do not hold themselves bound by taqlid but consider themselves free to seek guidance in matters of religious আহলে হাদিসরা কোন তাকলিদকে বিশ্বাস করে না, সিরাত কোরআন এবং সহি হাদিস মেনে চলে। তারা কি চায়? তারা চায় দি ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল, সেই শুরুর যুগের ইসলামের আকীদা ইসলাম বিশ্বাসকে তারা সমাজে প্রতিষ্ঠা করতে চায়। এটাই তাদেরও বক্তব্য। বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি আকুলো আবেদন জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন অপ্রতিরোধ্য গতিতে চলে যাচ্ছে, মুনশিদের উপর আক্রমণ হয়েছে, মুনশিদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, ইমাম বুখারী সহিহ জয়েবকে পৃথক করার কারণে তাকে অদেশ ছাড়তে হয়েছে, আজকেও আহলে হাদিস বিদ্বানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আজও তিন তিনটি মামলায় তিনি হাজিরা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাই, একজন কোরআন এবং সহি সুন্নাহ রাহবারের উপরে এই জঙ্গিবাদের মিথ্যা অভিযোগের মামলা এখনো কেন থাকতে পারে? কেন সরকার এই মামলাকে প্রত্যাহার করে নিচ্ছে না? উচিত অন্যান্য মন্ত্রী এমপিদের নামে বিগত সরকারের নামে যে মামলা হয়েছিল তাদের যেমন ভাবে প্রত্যাহার করে আবেদন করা হচ্ছে, আমরা আবেদন করেছি এই জঘন্য মিথ্যা জঙ্গিবাদ তথাকথিত নোংরামি এই অভিযোগ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। সম্মানিত সুধী মন্ডলী, জেল খাটলেও আপনাকে এই পথে থাকতে হবে, বিকল্প কোনো পথ নেই। জেল খাটার সুন্নাত চালু হয়েছে, ডক্টর গালেবকে হত্যা করে জেলখানায় রেখে আহলে হাদিস আন্দোলনের নীতিকে স্তব্ধ করে দেওয়া যাবে না। আমাদের আহলে হাদিস আন্দোলন
এই গতিপথকে ঠেকানোর জন্য আহলাসদের মধ্যে থেকে দালাল তৈরি করা হচ্ছে, যারা ইংরেজরা করেছিল। ইংরেজদের মধ্যে দালালের সাজার কারণে স্বাধীনতা অর্জন করতে 190 বছর সময় লেগেছিল, সেটা আপনারা জানেন। অতএব আহলাস আন্দোলনকে দমন করার জন্য কেউ যদি নেমে আসেন, হে যুবক ভাইরা শুনে রাখো, আহলাস নবজোয়ান তোমার মতো একজন যুবক বাংলার বুকে একজন টিকে থাকতে, তোমার গায়ের রক্ত যে সচল থাকতে, একদিন রক্ত থাকতে, কোন শক্তি যেন কোন বংশ ইহাদের উপরে আক্রমণ করে সবল না করে সাবধান থেকো। অতএব আমি আবেদন জানাবো, হে যুবক ভাই, তুমি বিশ্ববিদ্যালয় পড়ো আর স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো না কেন, তোমার আহ্বান জানাচ্ছি, তুমি রাসূলের চরিত্রের চরিত্রবান হও, আদর্শ আদর্শবান হও, বাচ্চা থাকলে তাদেরকে সোনামণি অন্তর্ভুক্ত করুন, তার থেকে গড়ে তুলুন, মা বোনদেরকে মহিলা সমস্ত অন্তর্ভুক্ত করুন, আর আপনারা বৃদ্ধ আছেন তাদেরকে আহ্বান জানাই, আসুন তারাও আহলাস আন্দোলন বাংলাদেশের পতাকাতল ঐক্যবদ্ধ হয়ে এই গোটা বাংলাদেশে পবিত্র এবং সহি হাদিস তথা নির্ভেজাল ইসলামের প্রচলন ঘটায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত পবিত্র করে এবং সহি হাদিসের পথে চলার তৌফিক দান করুন, আমিন। সকলকে আমার পক্ষ থেকে, আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে বক্তব্য করছি। আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।